স্বাগতম সবাইকে পেরিয়া মাদ্রাসা বাংলাদেশ প্রেজেন্ট সেকুলার ম্যান সেলাই 2021-22 এর 22তম এপিসোডে, সরি 21তম এপিসোডে। সিজনের এই বছরের শুরুতে আমরা একটা টুর্নামেন্ট, একটা ট্রফি জিতে শুরু করেছিলাম জানুয়ারির শুরুতে। আর ফেব্রুয়ারির শুরুটা আমাদের হলো একটা ট্রফি রেস থেকে শিখতে গিয়ে। তো আমরা আশা করছিলাম যে হয়তো বা এই সিজনে মাদ্রিদের জিততে পারলে মোটামুটি আমরা জেতার জন্য, বাট আনফরচুনেট কেস আমরা আমাদের কাছে ঠিকঠাক মতো পালন করতে পারিনি। তো এনিওয়েজ, আমাদের এখন লালিকে আবার ফোকাস করতে হবে। একদিক থেকে হয়তো বা বলা যায় যে বেটার, কারণ আমাদের জন্য আমরা সবচেয়ে বেশি যে প্রায়োরিটি দিই দুইটা টুর্নামেন্টে, লা লিগা এবং ইউসিএল। আমাদের স্কোয়াডের এই মুহূর্তে আমাদের খুব শর্ট একটা স্কোয়াড নিয়ে আমাদেরকে খেলতে হচ্ছে। তো কোপা দেল রে বাদ করার সময় হয়তো বা বাকি দুইটা টুর্নামেন্ট আমরা একটু নিজেকে দিয়ে খেলতে পারবো। তো এইরকম একটা অম্ল মধুর অনুভূতি নিয়ে আজকে লা লিগার ম্যাচ আমরা শুরু করতে যাচ্ছি। আর আমার সাথে যেই দুজন গেস্ট উপস্থিত আছেন, একজনকে হয়তো বা পরিচয় করিয়ে দেওয়ার দরকার নেই, মাদ্রিদ কমিউনিটির পক্ষ থেকে খুব ভালো মতো চিনেন ওনাকে। আমাদের তিনি আমাদের বাংলাদেশের সেক্রেটারি ইভাদ্র সিং ভাই, এবং আমার সাথে আছেন তিনি আমাদের বাংলাদেশের সাফিস মাহমুদ। কেমন আছেন দুজনে?
আলহামদুলিল্লাহ।
সাকিব, তোমার ওদিকে ঠান্ডা কেমন পড়লো?
এদিকে তো ভাই উত্তরবঙ্গে ঠান্ডা সবসময় থাকে, বাংলাদেশের ইউরোপ বলা যায় আর কি।
কত ডিগ্রি সেলসিয়াস? মাইনাসে তো যায় না অবিয়াসলি, মানে আজকে
না না মাইনাসে মাইনাসে যায় 14-15 এর মতো আর কি।
না তবে একটু পরে যেহেতু মাদ্রিদের ম্যাচ আছে একটু উত্তাপ তুমি অনুভব করবা অবশ্যই।
না তা তা তো দেখি নেই।
আচ্ছা সিফাত ভাই কেমন আছেন? আপনাকে তো আমাদের পডকাস্টে অনেকেই হয়তো এক্সপেক্ট করে, কিন্তু আপনার মুখ সচরাচর দেখা যায় না, আপনারও ভিআইপি মানুষ আপনি।
আসলে জবের পর তারপরে সময় খুব কম পাওয়া যায় এখন আগের চেয়ে, এজন্য পডকাস্টে আসা হয় না আসলে।
আচ্ছা, তাছাড়া আমাদের বিভিন্ন টিমগুলোকে হচ্ছে একসাথে সিঙ্ক্রোনাইজ করা, তাদেরকে ম্যানেজ করা, আপনার উপরে প্রেশারটা আসলেই অনেক বেশি। হয়তোবা আমরা যারা ব্যাক এন্ড স্টেজে কাজ করি আমরা হয়তোবা কিছুটা জানি আপনার এই অ্যাক্টিভিটি সম্পর্কে, আপনার ব্যস্ততা সম্পর্কে, কিন্তু আমাদের দর্শকদের সামনে আপনি হয়তো ঠিক তেমন একটা উপস্থিত হতে পারেন না, সেই জন্য হয়তো তারা অনেক ক্ষেত্রে আপনার লোকে অনুভব করতে পারে না। বিশেষ করে যারা আমাদেরকে ফলো করে তাদেরকে একটু জানিয়ে রাখি, আমাদের মাদ্রিদিস্তা কমিউনিটির হয়তোবা এমন কোনো কাজ নেই যেটা সিহাদ ভাই টেক কেয়ার করেন না। লাইক আমাদের হচ্ছে মেম্বারদের মেম্বারশিপ মেইনটেনেন্স থেকে শুরু করে আমাদের সোশ্যাল টিম, এভরিহোয়ার যেখানেই লিডার দরকার সেখানেই সিফাত জসিম ভাই। তো থ্যাংক ইউ সিফাত ভাই আমাদেরকে আমাদের প্ল্যাটফর্মটাকে এত সুন্দর করে গুছিয়ে রাখার জন্য। ইভেন 9248 এর কথাও যদি আমি বলি, হয়তোবা আমরা সামনে ক্যামেরার সামনে আসি, আমাদের ফেসটাই হয়তো ভাই প্রোগ্রামে বেশিরভাগ দেখা যায়, বাট ব্যাক স্টেজে উনি যে সাপোর্টটা দেন সেটা না হলে সম্ভবত আমাদের এই প্রোগ্রামটা এত সুন্দরভাবে আয়োজন করা সম্ভব হতো না। তো দর্শকদের পক্ষ থেকে তো অবশ্যই, প্লাস আমাদের 92-48 টিমের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ব্যাক স্টেজে অনেক দিয়েছি আজকে, সবার সামনে আরেকবার ধন্যবাদ দিলাম।
ইউ আর ওয়েলকাম।
ওকে, তো সাকিব, যেহেতু তুমি অনেক শীতল একটা পরিবেশে আছো, কাজেই ম্যাচের উত্তাপ তোমাকে দিয়ে শুরু করি আমরা। হ্যাঁ সাকিব, কি কানেক্টেড আছো?
হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি।
হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ওকে। তো আমাদের সামনে এবার একটা ভালো সুযোগ ছিল 8 বছরের শিরোপা খরা ঘোচানোর কোপা দেল রেতে, কিন্তু আমরা লাস্ট ম্যাচে সেটাকে খুব বাজেভাবে স্লিপ করেছি। তবে সৌভাগ্যের বিষয় হচ্ছে এটাই, আমরা লা লিগাতে এখনো পর্যন্ত টপে আছি। কিছু ম্যাচে আমরা পয়েন্ট মিস করেছি, কিন্তু লাকিলি আমাদের যে সমস্ত কম্পিটিটর আছে তারাও বিভিন্ন সময় কোনো না কোনো ভাবে ম্যাচ মিস পয়েন্ট মিস করেছে। সেভিয়া গতকালকে পয়েন্ট ড্রপ করলো। আজকে রিলেটিভলি যারা আমাদের কম্পিটিটর, আই মিন অ্যাথলেটিকো মাদ্রিদ, তারা বার্সেলোনার কাছে 4-2 গোলে হারলো। এতে করে অ্যাথলেটিকো মাদ্রিদ তো বলা যায় যে এই রেসের মধ্যে আরেকটু পিছিয়ে পড়লো। তো এই আজকে যদি আমরা জিতে যেতে পারি, আমরা সেভিয়ার সাথে একটা ক্লিয়ার 6 পয়েন্ট গ্যাপে চলে যাব। তো এরকম ম্যাচে মাদ্রিদের কাছ থেকে কেমন অ্যাপ্রোচ আশা করছো?
আসলে আমাদের এখন মেইন কম্পিটিটর লিগের মধ্যে বলতে গেলে অ্যাথলেটিকো বার্সেলোনা এরা কেউই না। অ্যাথলেটিকো বার্সেলোনা এরা আসলে নিজেরা নিজেদের মধ্যে ব্যাটেল করতেছে যে কোন টিম আসলে চ্যাম্পিয়ন্স লিগের জন্য কোয়ালিফাই করতে পারে। তো আজকে হয়তো বার্সেলোনা সিজনে ফার্স্ট টাইম অথবা বলতে গেলে ফার্স্ট টাইমই টপ4 অ্যাচিভ করছে। অ্যাথলেটিকো মাদ্রিদ আবার 5 নম্বরে চলে গেছে। তো তাদেরকে আসলে এভাবে ডিরেক্টলি কম্পিটিটর আমাদের বলা যায় না। আমাদের লিগে হচ্ছে মেইনলি কম্পিটিটর সেভিয়া আর রিয়াল বেটিস। তো সেভিয়ার সাথে আমাদের গত ম্যাচের আগে হচ্ছে পয়েন্ট ডিফারেন্স ছিল 4, এখন একটা পয়েন্ট তারা ড্রপ করছে, ড্র করছে, যার কারণে আপাতত পয়েন্ট ডিফারেন্সটা 3-এ আছে। কিন্তু আজকে যদি আমরা জিততে পারি তাহলে সেটা 6-এ চলে যাওয়ার একটা সুযোগ থাকে। কিন্তু ওভারঅল ফার্স্টে যেটা আপনি বললেন যে কোপা দিল্লের যে কথাটা, কোপা দিল্লে আসলে আমরা কখনোই সিরিয়াসলি নেই না, তো এটা বলতেই হয়। আর কার্লো আনচেলত্তির হচ্ছে যে যে ট্যাকটিক্সটা ছিল লাস্ট ম্যাচে, আমি আসলে মানে খুবই হতাশ। মানে অ্যাজ এ রিয়াল মাদ্রিদ ফ্যান, রিয়াল মাদ্রিদের লেভেলের একটা টিমের কোচ, উনি হচ্ছে এক্সট্রা টাইমের পর্যন্ত আর কি ওয়েট করার যে মেন্টালিটিটা, সে আর মানে তাকে বলা হয়েছিল প্রেস কনফারেন্সে যে সে হচ্ছে সাবস্টিটিউশন গুলো করেনি কেন, হ্যাজার্ড বেঞ্চে ছিল, বেল বেঞ্চে ছিল। তো উনি আর কি বললেন যে আমরা এক্সট্রা টাইম পর্যন্ত যাওয়ার ওয়েট করতেছিলাম, এরপরে হয়তো আমরা এই সাব গুলো করতাম। তো আই থিঙ্ক রিয়াল মাদ্রিদের মতো একটা টিমে এরকম মেন্টালিটিটা থাকা উচিত না। আমাদের উচিত ছিল ফার্স্ট হাফের মধ্যেই গেমটা কাভার করে দিয়ে তারপর সেকেন্ড হাফে কি মানে কি করা যায় সেটা পরে চিন্তা, ফার্স্ট হাফেই আর কি শেষ করা উচিত ছিল। তো এখন লিগেও আজকে দেখলাম লাইন আপ দিয়ে দিছে, লাইন আপে দেখলাম ফ্রন্ট থ্রি হচ্ছে আমাদের ইসকো, অ্যাসেন্সিও আর রড্রিগো।
আচ্ছা,
তো
যদি লাইন আপের কথাটা যেহেতু আসলো, আমি হচ্ছে অডিয়েন্স কে একটু আমাদের লাইন আপটা আজকে দেখিয়ে দিই। আজকে মাদ্রিদের একাদশে যারা আছেন, এই থিবো কোর্তোয়া, অ্যাজ ইউজুয়াল কারভাহাল, এদার মিলিতাও, আলাবা, সাথে ক্রুস মদরিচ এবং কামাভিঙ্গা মিডফিল্ডে খেলবেন। লেফট সাইডে লেফট ব্যাক হিসেবে অনেকদিন পরে আমরা মার্সেলোকে দেখবো, সাথে আছে রদ্রিগো, ইসকো এবং আসেন্সিও। আচ্ছা সাকিব, তুমি এবার তোমার আলোচনায় চলে যেতে পারো ফ্রন্ট থ্রি নিয়ে।
আচ্ছা, তো ফ্রন্ট থ্রি হচ্ছে রড্রিগো, অ্যাসেন্সিও আর ইসকো। তো ন্যাচারালি আমরা লাস্ট ম্যাচের মতো হয়তো অ্যাসেন্সিওকে আবারও ফলস টেনে দেখতে পারবো। তো আমাদের হাতে হ্যাজার্ডের মতো প্লেয়ার আছে, তারপর হচ্ছে বেলও এখন ফিট মোটামুটি, ইয়োভিচ আছে পিওর স্ট্রাইকার। তো হ্যাজার্ড, বেল, ইয়োভিচ এদের একজনকেও স্টার্টিং লেভেল নেওয়া হয়নি। তো আপনার হচ্ছে রড্রিগো হচ্ছে গত ম্যাচে তার আগে সে হচ্ছে ব্রাজিলের হয়ে খেলছে কিছুক্ষণ, তারপরে আর কি ট্রাভেল করে এসে টায়ার্ড অবস্থায় পরের ম্যাচে আমাদের সাথে স্টার্ট করছে। তো এরপরেও আবার রড্রিগোকে এই ম্যাচেও নামানো হলো। তো কতটা কি আর কি করতে পারবে সেটাই দেখার বিষয়। আমি মানে আমি আসলে লাইন আপ দেখে খুব হতাশ। তারপর আমাদের ফেডে ভালভার্ডে আছে, ভালভার্ডে কে তো মানে সুযোগ দেওয়াই হচ্ছে না। তো এই লাইন আপ নিয়ে আজকে আমরা গ্রানাডার কাছে জিততে পারবো কিনা অথবা ড্র করবো কিনা এটাই আর কি আজকে আমাদের পয়েন্ট ড্রপ করারও একটা সুযোগ থাকে।
আচ্ছা, আমরা গ্রানাডার স্কোয়াডটাও পেয়ে গিয়েছি। আমরা গ্রানাডার স্কোয়াডটা এক নজর একটু দেখে আসি। গ্রানাডার স্কোয়াডে আছে ম্যাক্সিমিলান, আছে গঞ্জালোনা, আছে দেন লুইস সুয়ারেস, যিনি হচ্ছে আগের লেগে আমাদের সাথে গ্রানাডার হয়ে একমাত্র গোলটা করেছিলেন। এছাড়া কুইনি আছে, নেভাজ আছে, উজুনি। আচ্ছা, এন্ড ওয়ান অফ দ্য বিগ থিং ইজ সরেন্টে। আচ্ছা, আমরা হচ্ছে সিফাত ভাইয়ের কাছে আগে একটু চলে যাই, মাদ্রিদ স্কোয়াডটা, মাদ্রিদের স্টার্টিং 11 নিয়ে আর ওনার মতামতটা কি, দেন আমরা কানাডার দিকে আসি। সিফাত ভাই,
হ্যাঁ, স্কোয়াড নিয়ে যেটা সাকিব তার হতাশার কথা বলল, যে আসলে যে প্লেয়ার গুলার রেস্ট দেওয়ার দরকার সেই প্লেয়ার গুলাকে রেস্ট দেওয়া হচ্ছে না। দেন আমাদের এক স্কোয়াডে ফরওয়ার্ড থাকা সত্ত্বেও আমরা ফলস নাইনে আজকে সম্ভবত ইসকোকে খেলানো হবে, রিপোর্ট তাই বলতেছে যে ফলস নাইনে ইসকো, লেফটে রড্রিগো অ্যান্ড আসেন্সিও, রাইটে এরকম হয়তো হতে পারে। তো আমাদের এক স্ট্রাইকার কিন্তু আছে স্কোয়াডে, তো আমরা কিন্তু স্কোয়াড নর্মালি খেলাতে পারি, ফলস নাইনে না খেলায় পিওর স্ট্রাইকার আমরা ইজিলি খেলাতে পারি। তো আমি জানি না আনচলত্তি কি চিন্তা করতেছে, বাট এই সময়গুলোতে জোভিসকে চান্স দেওয়া যেতে পারে যেহেতু বেনজেমা ইনজুড।
আমার কাছে সবচেয়ে বড় টেনশনের জায়গা যেটা, সেটা হচ্ছে যে আমরা মাদ্রিদের, আমরা অনেক হাই স্কোরিং ম্যাচেস দেখেছি, কিন্তু সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমাদের স্কোরিংটা, যদি স্কোরার হিসেবে ভিনিসিয়াস বা বেনজেমার নাম নাও থাকে, হয়তো দেখা যায় অ্যাসিস্ট লিস্টের মধ্যে তাদের সেই নামটা অবশ্যই থাকে। তো আমাদের পুরা মানে অ্যাটাকিংটাই বলা যায় একরকমের দুজন ক্যারি করেছিলেন। তো বেনজেমা ওনার তার ইঞ্জুরি কষানোর জন্য হয়তো বা এই মুহূর্তে খেলছেন না, ভিনিসিয়াসকে এই ম্যাচ স্টার্টিং 11-এ রাখা হয় নাই। সেক্ষেত্রে একজন পিওর স্কোরারের কথা যদি আমি বলি, আমাদের স্কোয়াডে একজনও নাই, কারণ অ্যাসেন্সিও মানে থ্রু আউট হিজ এন্টায়ার লাইফ কখনো অ্যাকচুয়ালি মানে একজন লিথাল স্কোরার ছিল এই কথা বলা যায় না। যদিও গ্রানাডার সাথে আগের লেগে সে একটা গোল করেছিল, রদ্রিগোর যেই ফ্লেয়ারটা সেটা আমরা ম্যাক্সিমাম টাইমই পাচ্ছি ইউসিএল এ। এন্ড ইসকোর কথা বললে, ইসকো ইজ নো লঙ্গার দ্য ইসকো অফ 2016-17 অর 17-18। তো এই রকম, আর তার চেয়ে বড় বিষয় হচ্ছে যে আমাদের এই যে মানে আপ ফ্রন্টে যে ক্রিয়েটিভিটির যে মিসিংটা, সেই জিনিসটাকে মেক আপ করার মতো একজন প্লেয়ারও কিন্তু স্টার্টিং এ নাই, এক্সেপ্ট হাজার্ড, যে হয়তো বা অন্তত মানে গ্রানাডা টাইপের টিম গুলো যেরকম ভাবে ইউজুয়ালি লো ব্লকে খেলে, এদেরকে ভাঙার জন্য যে হচ্ছে ক্রিয়েটিভ প্লেইং বা হচ্ছে ড্রিবলিং এর দরকার পড়ে, সেরকম প্লেয়ার বলতে গেলে এই মুহূর্তে অ্যাভেলেবল ছিল একমাত্র হ্যাজার্ড। সো হ্যাজার্ড কে এই মুহূর্তে বেঞ্চে বসিয়ে আনচেলত্তি এক্স্যাক্টলি কি প্ল্যান করতে যাচ্ছে, আমি আমি অ্যাকচুয়ালি পুরোপুরি ক্লিয়ার না। বাট ওয়ান্স এগেইন, যদি ওনার আবার একই রকম প্ল্যান হয় গত ম্যাচের মতো, যে আমরা হচ্ছে লাস্টের 10 মিনিটের জন্য এনার্জি সেভ করছি, আমি অ্যাকচুয়ালি ঠিক বুঝতে পারছি না যে এটাকে কিভাবে ডিফাইন করা উচিত। মানে এই সব ওল্ড স্কুল কোচদের মধ্যে সাধারণত এই টেন্ডেন্সিটা দেখা যায় না, বাট সামহাও হি ইজ শোয়িং দিস।
আমাদের লাইন আপ দেখে যেটা মনে হচ্ছে যে আমরা লাস্ট ম্যাচে যেভাবে খেলছি অনেকটা ওইভাবেই খেলা হবে, কারণ লাস্ট ম্যাচের ট্যাকটিক্সটাও কিন্তু অনেকটা এইরকম এইরকমই ছিল এবং লাইন আপ সিমিলার ছিল, যদিও প্লেয়ার গুলো অনেক টায়ার্ড ছিল, ব্রাজিলিয়ান প্লেয়াররা আরো বেশি টায়ার্ড ছিল।
আচ্ছা, হ্যাজার্ড প্রসঙ্গটা আমি আসি, সেটা হচ্ছে আনচেলত্তি অল্প কিছুদিন আগেই বললেন যে হ্যাজার্ড তার প্ল্যানে এখনো আছে, কিন্তু সেই মানে তার স্টেটমেন্টের সাথে সামঞ্জস্য কিন্তু তার অ্যাক্টিভিটির মধ্যে, আই মিন আমাদের স্কোয়াডের মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তো এই বিষয়টা কি স্রেফ একটা ডিপ্লোম্যাটিক স্টেটমেন্ট, নাকি মানে আনচেলত্তি আসলেই তাকে নিয়ে ভিন্ন কোনো চিন্তা করছেন, যেটা এই মুহূর্তে ট্যাকটিক্যাল রিজনে আমরা দেখতে পাচ্ছি না? সাকিব,
আমার আমার মনে হয় হ্যাজার্ড আসলে ফুললি আনচেলত্তি বা রিয়াল মাদ্রিদের প্ল্যান থেকে বাইরে। কিছু ট্রান্সফার রিউমার দেখলে বোঝা যায় যে হ্যাজার্ড কে নিয়ে আসলে রিয়াল মাদ্রিদ চিন্তা করতেছে না। রিয়াল মাদ্রিদের এখন মেইন টার্গেট হচ্ছে লেফট উইং এ মোস্ট প্রবাবলি নেক্সট সিজনে এমবাপ্পে, আর যদি পসিবল হয় তাহলে হ্যালান্ডের সাইনিংটা আর কি সিকিউর করার চেষ্টা করা হবে। তাহলে এরকম যদি হয় তাহলে আমরা ডেফিনেটলি এখানে হ্যাজার্ড কে কোনোভাবেই দেখতে পাচ্ছি না। লেফট উইং এ যদি এমবাপ্পে অথবা ভিনিসিয়াস কে খেলানো হয়, রাইট উইং এ ন্যাচারালি ভিনিসিয়াস অথবা এমবাপ্পে মানে যে কোনো একজনকে আর কি লেফট উইং এবং রাইট উইং তাদেরকে ভাগ করে দেওয়া হবে। আর অ্যাজ ইউজুয়াল সেন্টার ফরওয়ার্ড হিসেবে বেনজেমা থাকবে, অথবা যদি হ্যালান্ডের সাইনিংটা সিকিউর করা যায় তাহলে হয়তো হ্যালান্ড। তো আই থিঙ্ক ওই জন্যই আর কি নেক্সট নেক্সট সিজনের প্ল্যানিং হিসেবেই এই সিজন থেকে হয়তো সেই ওই হিসাবেই আর কি আগানো হচ্ছে, হ্যাজার্ডকে এই জন্যই প্ল্যানে রাখা হচ্ছে না আই থিঙ্ক।
তো এখন সেক্ষেত্রে
সাকিব এমবাপে কি সিকিউর হওয়ার পর এখন কি হ্যালান্ড ক্যাম্পেইন চলতেছে?
ওয়েল অবভিয়াসলি ওয়াই নট।
ওকে লেটস সি।
আচ্ছা তো আচ্ছা ফাইন, যদি আমি সেটা কিছুক্ষণের জন্য মেনেও নিই, স্টিল মানে আমি আগামী সিজনে কি কে আসবে, মানে আদৌ কেউ আসবে কিনা উই আর নট শিওর ইয়েট। সেই সেই মানে আনশিওর সিচুয়েশন থেকে আমরা এই সিজনের এই টুর্নামেন্ট গুলাকে ড্রপ করা কি আদৌ কোনো ওয়াইজ ডিসিশন? সাকিব
আসলে অ্যাঞ্চেলোত্তির স্টেটমেন্ট একটা দেখলাম, সেখানে সে বলছে যে উই আর প্ল্যানিং আওয়ার নেক্সট সিজন উইথ এমবাপ্পে। তো মোস্ট প্রবাবলি নিউজ গুলো দেখলে বোঝা যায় যে এমবাপ্পের এখনো হয়তো সাইনিংটা অফিসিয়ালি করেনি, কিন্তু মোটামুটি আর কি একটা প্রি এগ্রিমেন্ট হয়েই আছে ধরা যায়। মোস্ট প্রবাবলি ইজ জয়নিং আস ফ্রম দ্য নেক্সট সিজন,
মানে স্টিল ধরা যায়, দিস ইজ দ্য বিগেস্ট পার্ট।
স্টিল ধরা যায় এটাই। কিন্তু মানে অ্যাজ এ ফ্যান অথবা স্পেকটেটার্স আমরা আসলে কিছু জানি না, তো ক্লাব ভালো জানে। ক্লাব যদি তারা যদি জানে যে হ্যাঁ আমাদের এই সাইনিংটা মোটামুটি আমরা সিকিউর করে ফেলছি, কিন্তু কোনো কারণে হয়তো সেটা অফিসিয়ালি রিভিল করা হচ্ছে না, তো এটা টোটালি ক্লাবের ম্যাটার যে ক্লাব আসলেই জানে কিনা এটা, মানে এটা সিকিউর করছে কিনা, বা তারা আসলে ওইভাবে প্ল্যানটা করতেছে কিনা নেক্সট সিজনের জন্য।
সিফাত ভাই, আপনার কাছে কমেন্ট থেকে একটা প্রশ্ন নিয়ে আসি, অন্য ভাবে বলি, সেটা হচ্ছে হাজার একজন কমেন্ট করেছেন, শেখর পাল ভাই, যে হাজার জভি বেল কি কেসে রাখার জন্য, শোকেসে সাজিয়ে রাখার জন্য? আচ্ছা, এই 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 ট্রিওটাকে আমি যদি আজকের স্টার্টিং 11-এর ট্রিওর সাথে কম্পেয়ার করি, হুইচ ওয়ান উইল ইউ পিক সিফাত ভাই?
সেট আপ কোশ্চেন নাও না যে হ্যাজার্ড 24 বেল হ্যাজার্ড আর বেলের আগের রূপ থাকলে তো চোখ বন্ধ করে দেখা যায়, তো এই এটাও
যেহেতু আগের
ইয়ে
রূপে
করা
নাই,
হতো
বর্তমান রূপ দিয়ে আমাদেরকে কম্পেয়ারটা করতে হবে।
বর্তমান রূপ
বর্তমান রূপ
চিন্তা করলে। হ্যাঁ বর্তমান রূপ চিন্তা করলে বেলকে আমি চান্স দেওয়ার পক্ষপাতী না, কারণ তার টিমের প্রতি যে লয়্যালটি বা যাই বলো সেটার কারণে অবভিয়াসলি ক্লাব থেকেও ক্লাবের কেউই ওর উপর হ্যাপি না, তো বেল ইজ আউট অফ দ্য কোয়েশ্চেন। বাট দেন এগেইন আমাদের প্লেয়ার ইনজুর্ড হলে বেল কি বেল ইজ সামটাইমস বেটার দেন এনি আদার প্লেয়ার। ও যদি কোনো ম্যাচে মোটামুটি তার নর্মাল পারফরমেন্স দেয়, ওরা কিন্তু অপোনেন্টের ডিফেন্ডাররা অনেক ভ্যালু করে, এই জিনিসটা
রাইট
কিন্তু মাথায় রাখতে হবে।
রাইট
একজন এসেন্সিও চাইতে বেলকে সবসময় বেশি প্রায়োরিটি দিবে অপোনেন্ট।
এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে কাটিং
আর
করে
হ্যাজার্ড
খাওয়ার যে
হ্যাজার্ড
মেন্টালিটি না। ইয়া ক্যারি অন সিফাত ভাই।
হ্যাঁ হ্যাঁ অ্যান্ড হ্যাজার্ড হ্যাজার্ড এর যে ড্রিবলিং ক্যাপাবিলিটি যেটা বলতেছিল তখন, যে লো ব্লক বিট করার ক্যাপাবিলিটি স্কোয়াডের মধ্যে হ্যাজার্ডের সম্ভাবনা আছে, যে ড্রিবল করে লো ব্লক কে কাটিং করে দেখা যাবে ঢুকে যাবে, যে জিনিসটা আমাদের অনেক সময় ভুগায়। তো একই ওই একই ইস্যু হ্যাজার্ডের ক্ষেত্রেও একই ইস্যু। আমি জানি না ম্যানেজমেন্টের সাথে ওর কি সমস্যা, ওর কমিটমেন্ট ইস্যু আছে নাকি, এ জাতীয় কোনো ঝামেলা ছাড়া তো আর কোনো লজিক দেখি না। অ্যান্ড ইজ নট পারফর্মিং হিজ বেস্ট এখন পর্যন্ত, আমরা খুব যে দেখছি যে সে ভালো পারফর্ম করে কোনো ম্যাচে কন্ট্রিবিউশন দিচ্ছে এমন কিন্তু না। জাস্ট মনে পড়ে যে কোপা ডেলের কয়েকদিন কোয়ার্টারে উঠার ওই যে লাস্ট মোমেন্টে গোলটা।
রাইট,
তবে আই থিঙ্ক
সেক্ষেত্রে
বেনজেমা যেহেতু ইনজুর্ড, আর হচ্ছে বেনজেমার যে রোলটা আসলে রিয়াল মাদ্রিদে, সে মানে কখনোই নাম্বার 9 হিসাবে খেলে না, সে অ্যাজ এ নাম্বার 10 খেলে। তো এই রোলটা আই থিঙ্ক হ্যাজার্ড আজকে খেলতে পারতো, যদি যেহেতু বেনজেমা অ্যাবসেন্ট টিমে, তো আই থিঙ্ক হ্যাজার্ড আজকে সেই রোলটা খেলতে পারতো।
আহ আসলে সমস্যা কি, মানে আমি আমারও
তাহলে
আমারও
কিন্তু প্রেশারটা কিন্তু ওই ওই ওয়াইজই হইতো, অনেক প্রেশারটা কিন্তু অনেক বেশি হইতো,
এখন
সেই প্রেশার ওয়াইজ সে পারফর্ম করতে পারতো কিনা এটার কনফিডেন্স কোচ কোচ পাবে
এখন
কি পাবে না,
রড্রিগো
এখন
রড্রিগো
এটা
ইসকো
একটা কোয়েশ্চেন।
রড্রিগো ইসকো অ্যাসেন্সিও যদি প্রেশার নিতে পারে, তাহলে হ্যাজার্ড মানে সেই ক্ষেত্রে হ্যাজার্ডের প্রেশারটা নেওয়া
প্রেশারটা
আই
নিতে
থিঙ্ক
পারবে না,
লজিক্যাল।
কোচের কনফিডেন্সের কথা বললাম এর জন্যই,
আচ্ছা
প্লেয়ারের উপর কোচের কনফিডেন্স।
হ্যাঁ এটাই,
এখন সেক্ষেত্রে ওই মানে আমাদের হচ্ছে কোপা দেল রে কোয়ার্টার রাউন্ড অফ 16 এর হচ্ছে যে ম্যাচে হ্যাজার্ড হচ্ছে লাস্ট মোমেন্টে গোল করে আমাদেরকে ম্যাচটা বের করে দিল। সো আনচেলত্তি কি এই আশাতেই আছেন যে সে হচ্ছে আরেকবার, মানে এখন কি আনচেলত্তির নতুন সুপার সাব হচ্ছে হ্যাজার্ড এরকম কোনো কিছু? সিফাত ভাই কি মনে
সেটা
হচ্ছে আপনার?
সেটা তো আনচলত্তি ভালো বলবে, এমনিও সে কিন্তু আমরা জানি আনচলত্তির সাবিং ইতিহাস,
ওকে
এখন হয়তো ডেভিড আনচলত্তির চাপে পড়ে অনেক সময় 60-65 মিনিটে সাব করায়, কিন্তু আমরা কিন্তু 85 মিনিটে সাব করা নিয়ে অভ্যস্ত ছিলাম, এবং আস্তে আস্তে কিন্তু
মানে 85 মিনিট,
আনচলত্তির
আপনি তো একটু বেশি আর্লি বলে ফেললেন, আমার যত মনে পড়ে মানে সেকেন্ড হাফের ইনজুরি টাইমেও সাফের ঘটনা আমি দেখেছি।
হ্যাঁ সেটা তো আছেই। তারপর আরেকটা জিনিস যে আমরা যেটার ভয় করছিলাম এর আগে মনে হয় পডকাস্টে প্রাঙ্গণও বলছে, বলছিও বলছে মনে হয়, যে জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাস শুরু হলে আমরা বুঝতে পারবো যে আনচলত্তি কি 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 চেঞ্জ আসছে। তো আমরা চেঞ্জের অনেক কিছু দেখতেছি, অ্যাজ দ্য টিম ইজ ডিগ্রেডিং, পারফরমেন্স ডিগ্রেড করতেছে, এখনো ইনজুরি ইস্যুও শুরু হয়েছে, এখন দেখা যাক। কারণ একটা ইস্যু হলো আনচলত্তি তার প্রিফারড 11 খুব কম সময় রোটেট করে, এবং তার
রাইট,
প্রিফারড প্লেয়ারই সে সবসময় খেলাতে চায়। এই যে হ্যাজার্ড, বেল, জোবিস, যার কথাই বলি না কেন, এদের আনচলত্তি যদি একবার ঠিক করে ফেলা যে এদের খেলাবে না বা তার প্ল্যানে নাই, খুব কম ম্যাচই দেখবা যে এদের দেখা যাচ্ছে মাঠে।
সো ভালভার্দে ইনক্লুশন মানে কোনো ট্যাকটিক্যাল রিজনও ইনক্লুশন না হওয়ার কারণ কি এটাই? সাকিব কি মনে হয়?
আসলে আনচেলত্তির লাস্ট একটা স্টেটমেন্টে দেখলাম, সে বলছে যে মানে আমার প্লেয়াররা যতক্ষণ পর্যন্ত ইনজুর্ড হয়নি আমি কেন চেঞ্জ করব। তো এখানে আর কি অনেকটা এই জিনিসটা আসে যে তার কি ট্যাকটিক্যাল কোনো কিছু সে চিন্তা করতেছে না, অথবা ট্যাকটিক্যালি যে চেঞ্জ করবে মাঝে মধ্যে সব ম্যাচে যে সেম অ্যাপ্রোচে সবসময় যাওয়া যায় না, এই ব্যাপারটা আসলে মানে কনফিউশনটা চলে আসে যে আসলে কি চাচ্ছে, যে তার যে প্রেফার্ড 11টা সেটাই সবসময় খেলাবে, বা রোটেশন রোটেশন কি শুধুমাত্র একটা প্লেয়ার যখন ইনজুর্ড হবে তখনই সে করবে, মানে ট্যাকটিক্যাল কোনো ইস্যু এখানে আসতেছে না। তো এই জিনিসটা আসলে অ্যাঞ্জেলোত্তি আসলে তার মানে তার মাইন্ডে কি ঘুরতেছে সেটা তো আসলে আমাদের জানা পসিবল না।
মানে এই 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 জিনিসটা মানে অ্যাঞ্চেলোত্তির কে নিয়ে সবচেয়ে বড় ভয়ের জায়গা, আর এই যে প্রেডিক্টেবিলিটি, সেই জন্য দেখা যায় যে
এক্স্যাক্টলি
প্রথম
এক্স্যাক্টলি
হ্যাঁ মানে সিজনে দেখা যায় যে ইভেন আমরা যদি লাস্ট টাইম এভারটনের হিস্ট্রি যদি দেখি, সিজনের প্রথম দিকে দুর্দান্ত পারফর্ম করতে থাকে, বাট যত টাইম যায় তত হচ্ছে তার স্কোয়াডটা অনেক বেশি প্রেডিক্টেবল হয়ে যায়, এবং আলটিমেটলি দেখা যায় অপোনেন্ট সবসময় হচ্ছে তাকে ইজিলি বিট করে ফেলে এট সাম পয়েন্ট। ইভেন আমি হচ্ছে লাস্ট পডকাস্টে বলছিলাম সেটা হচ্ছে যে এই বার্সেলোনা জাভি এক হাফ নিয়েছিল মাদ্রিদকে বুঝে নেওয়ার জন্য, সেকেন্ড হাফে আমরা এল ক্লাসিকোতে ভয়াবহ রকমের স্ট্রাগল করেছি, এলসের সাথে আমরা একটা ম্যাচ খেলার পর আই মিন কোপা দেল রের হচ্ছে রাউন্ড অফ 16 খেলার পর সেখানে আমরা কষ্ট রেজিস্টে দিতে আসলাম, এন্ড দেন লা লিগা আমরা অলমোস্ট হারতে বসেছিলাম, সামহাও আমরা একটা পয়েন্ট পয়েন্ট অর্জন করতে পেরেছি। এন্ড দেন আমি গত ম্যাচেই সেটা বলছিলাম যে যদি অন্যান্য টিম গুলো যদি একটা হাফ কিংবা একটা ম্যাচে লাইক একটু বাজে ভাবে হয়তো বলেছিলাম যে এলসে বা বার্সেলোনার মতো ছোট টিম গুলো যদি এভাবে বুঝে ফেলতে পারে বিলবাও কেন পারবে না। সো দিস ইজ হোয়াট হ্যাপেন্ড ইন আওয়ার লাস্ট ম্যাচ, আমরা ট্যাকটিক্যালি কমপ্লিটলি আউটপ্লেড ছিলাম অ্যাথলেটিক বিলবাওয়ের কাছে, হারাটা ফুটবলে এটা অবশ্যই যে প্রত্যেক দিনই জিতবো এটা পসিবল না, বাট ইন not in a single second we were looking like we are going to win the match. This is the most pathetic thing I found in the last match. আর আমি হচ্ছে জিদান জিদানকে জিদানের ব্যাপারে হচ্ছে অনেকেরই অনেক ধরনের হয়তো বা লাইক মত পার্থক্য থাকতে পারে উইথ ডিউ রেসপেক্ট টু অল অফ দেম, জিদানের আমি এই জিনিসটা সবসময় দেখতাম যে লাইক দেখা যাচ্ছে যে কোন একটা টিম যে আমাদের মাদ্রিদ ট্রিও নিয়ে হচ্ছে ইয়ে করছে প্রিপারেশন নিয়ে এসেছে, জিদান ঠাস করে হচ্ছে সেখানে ভালভার্দেকে ইনক্লুড করে পুরো প্ল্যান ওলট পালট করে দিল। এই এই যে মানে ট্যাকটিক্যাল ডাইনামিসিটিটা এই এই জিনিসটার কারণে মাদ্রিদ গত একটা বা দুইটা সিজন ধরে বলা যায় যে খুব থিন স্কোয়াড নিয়ে যেভাবে পারফর্ম করতে পেরেছিল, আই ডোন্ট থিঙ্ক দিস ইজ গোয়িং টু হ্যাপেন দিস সিজন। আমরা শুরুতে যতটাই গেমস দেখি না কেন আমার মনে হয় এই সিজনও শেষ পর্যন্ত আমরা খালি হাতেই শেষ করবো। আচ্ছা
আসলে
সাকিব,
জিদান হচ্ছে লাস্ট সিজনে জিদান একবার বলছিল যে আমরা অপোনেন্ট অনেক সময় ভাবে যে আমরা সেম ফরমেশনে বা 4-3-3 ফরমেশনেই নামতেছি বা 4-3-3 ফরমেশনই খেলবো, কিন্তু ম্যাচের মাঝখানে যে কতবার ফরমেশন ট্যাকটিক্স কত কিছু চেঞ্জ করা হয় এই জিনিসগুলো আসলে
রাইট
অপোনেন্ট বোঝে না, এই জিনিসগুলা
রাইট
রিয়াল মাদ্রিদ বুঝতেছে। তো এই
ইয়েস
ব্যাপারটা আসলে আনচেলত্তি এরাতে আমরা মিস করতেছি, যেটা মানে তার মধ্যে যে এই যে রোটেশন করা বা ট্যাকটিক্যাল চেঞ্জটা এই জিনিসটা খুব কম আসে।
আর স্পেশালি যদি আমি আজকের ম্যাচকে যদি খুব এইটাকে যদি আজকের ম্যাচ ফোকাস করে যদি স্কোয়াডের কথা বলি, আজকের ম্যাচে ভালভার্দের মতো একটা এনার্জেটিক প্লেয়ারের খুব দরকার ছিল। লাইক মানে টনি ক্রুজ বা হচ্ছে লুকা মদরিচ তাদের ক্যাপাসিটি নিয়ে তো আসলে ডাউট করার কিছু নাই, কিন্তু সব ডাক্তার তো আর সব রোগের চিকিৎসা দেয় না। তো এরকম লো ব্লক ডিফেন্সে যেগুলো খেলে এই সময় অনেক অনেক ক্ষেত্রে দেখা যায় যে হয়তো বা কেউ কেউ যদি হচ্ছে আমরা একটু ওভারলোড করতে পারি, ইন দ্যাট কেস কোন একটা সাইড যদি মিনিমাম অ্যামাউন্ট ও ফাঁকা হয় কেউ একজনকে খুব ভালো একটা রান নিয়ে হচ্ছে বলটা ক্যারি করা লাগে বা অন্তত রিসিভ করার মতো সিচুয়েশনে যেতে হয়, যেই কাজটা এল ক্লাসিকোতে ভালভার্দে করেছিল। লাইক বলটা হচ্ছে রিগেইন করা মাত্রই হচ্ছে সে এমন ভাবে রান নিল একেবারে খুব ফাঁকা একটা জায়গার মধ্যে সে রান নিয়ে এসে স্কোর করে দিয়ে আসলো। তো দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিং, একটা প্লেয়ারের এই সেন্স থাকাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কামাভিঙ্গা তার বয়স অনুযায়ী বক্স টু বক্স পারফরমেন্স দেয়, স্টিল যেখানে আমার পয়েন্ট ড্রপ করার কোনো সুযোগ নাই সেখানে ভালভার্দের মতো একজন প্রুভেন প্লেয়ারকে ড্রপ করে কামাভিঙ্গাকে চান্স দেওয়া, এটা অ্যাকচুয়ালি আমার কাছে কোনোভাবেই মেক সেন্স করে না। স্পেশালি কার্লো আনচেলত্তির কোচিং স্টাফে যখন ডাভিডো আনচেলত্তির মতো একজন স্পোর্টস ডক্টরেট করা পার্সন আছে। যাই হোক, আচ্ছা আমরা একটু কমেন্ট বক্সের দিকে আগাই। যে সাকিব ভাই একটা কমেন্ট করেছেন যে ইসকোকে ফলস নাইনে খেলানোটা কতটা ভোগাবে আমাদের, নাকি অপোজিশনের আচ্ছা অপোজিটটা হওয়ার চান্স আছে, হোয়াটস ইওর অপিনিয়ন? সিফাত ভাই আপনাকে দিয়ে শুরু করি।
এখন ওই যে ইসকো কে নিয়ে কথা বলতে গেলে আগের কথা বারবার চলে আসে, যে ইসকো যদি তার আগের রূপে থাকতো তাহলে যদি লো ব্লক ডিফেন্স রেগেন্সে ইসকো বল হোল্ড করে বা ড্রিবল করে বল সামনে ফরওয়ার্ড করতে ভালো পারে পারে বা পারতো, কিন্তু এখন যা
মানে যেটা
অবস্থা।
যেটার পারফেক্ট এক্সাম্পল ছিল আমাদের 2018 UCL এর ফাইনাল।
হ্যাঁ, তো এখন সিচুয়েশন সম্পূর্ণ আলাদা, প্লাস তার ফিটনেস ইস্যু তো আছেই, সে বল খুব ভালো হোল্ড করতে পারে এখনো, এটা ন্যাচারাল অ্যাবিলিটি, এটা চেঞ্জ হয় না ইউজুয়ালি। তো জিদান ইসকোকে ইউজ করতো কিভাবে, যে যখন আমাদের খেলা স্লো করে দেওয়ার দরকার,
রাইট
আমাদের বল পজিশন রাখার দরকার, সেই ক্ষেত্রে ইসকোকে ব্যবহার করত। এখন আনচেলত্তি ফলস নাইন হিসেবে ইসকোকে ব্যবহার যদি করে, সেটা কি কারণে তার মাথায় কি চিন্তা চলতেছে এটা বলা একটু মুশকিল, কারণ ইসকো ইজ নট এ ন্যাচারাল স্কোরার।
রাইট
এবং জিনিসটা কি, আমরা যেটা আর্লি ওর আর্লি ক্যারিয়ারে আমরা যেটা নিয়ে খুব বিরক্ত থাকতাম সেটা হলো যে বল পাস না দেওয়া, বল হোল্ড করা, মানে আমাদের রিয়াকশনে এরকম এত বল পেঁচানোর কি দরকার।
বাট এই 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 বল পেছানো গুলা কিন্তু আমাদেরকে হচ্ছে 17-18 দুইটা ফাইনালেই পরপর ভালো একটা অ্যাডভান্টেজ দিয়েছিল।
ওইটাই তো, ওইটা এই জন্য জিদানের কথাটা বললাম যে যে পুরো প্ল্যান যদি স্পেসিফিক প্ল্যান হিসেবে যদি ইসকোকে ব্যবহার করা হয় তাহলে সেটা ইফেক্টিভ, আর যদি প্ল্যান না থাকে, যদি স্কোরিং এর জন্য ফলস নাইন হিসেবে খেলানো হয় তাহলে আসলে জিনিসটা বলাটা যে সাকসেসফুল হবে কি
কিন্তু
ফেলিওর।
যদি ফলস নাইন হিসেবে যদি স্কোরিং এর রোলটা প্লে না করে, দেন অ্যাকচুয়ালি আজকে আমাদের স্কোর আর কে হতে পারে?
এই এটা অনেকক্ষণ
ভেরি
ধরে
টাফ
ভাবতে
কোশ্চেন,
হবে,
ভেরি
অনেক
টাফ কোশ্চেন।
ভাবতে হবে, অনেক ভাবতে হবে এটা অ্যান্সার দিতে। সাকিব আগে যাক।
আচ্ছা সাকিব,
ওয়েল আই থিঙ্ক অল অফ আ সাডেন যদি একটা ক্রস আসে আর মিলিটা ওই সময় বাই চান্স ডি বক্সের মধ্যে থাকে, তো সেই ক্ষেত্রে একটা গোল আসতে পারে আমাদের ডিফেন্ডার থেকে, মিলিটাও থেকে। তো মানে অ্যাকচুয়ালি ফ্রন্ট লাইন থেকে কে গোল করবে এটা বলা খুবই মুশকিল। মানে যে আগডুম বাগডুম লাইন আপ নামাইছে এটা দিয়ে কতটুকু কি হবে আসলে খুবই কনফিউজিং।
আর সেক্ষেত্রে আরেকটা বড় ভয় জায়গা হচ্ছে মার্সেলো। এখন মার্সেলো থাকার মানে হচ্ছে আমাদের ডিফেন্স এমনিতে সেই পজিশনে থাকে, তো সেই রকম জায়গায় মিলিতাও অ্যাকচুয়ালি মানে স্টেপ আপ করে হচ্ছে একেবারে ফরওয়ার্ডে চলে যাবে, দেন হেড করার ট্রাই করবে। ইন দ্যাট কেস লালিগার এই লো ব্লক টিম গুলো ইউজুয়ালি যেটা করে যে সেটা হচ্ছে খুব দ্রুত রাখা, সরি খুব দ্রুত হচ্ছে তারা কাউন্টারে চলে আসে। তো সেক্ষেত্রে যদি মিলিটাও যদি সামনে চলে যায়, ইন দ্যাট কেস বলা যায় না বিষয়টা আমাদের জন্য সিসাডেলও কিন্তু হয়ে যেতে পারে।
এক্ষেত্রে কিন্তু রড্রিগোর আসলে পজিশনিংটা কিন্তু অনেক বেশি চিন্তার বিষয়। ও যদি ফল ব্যাক না করে,
রাইট
ভিনিসিয়াস কিন্তু ফল ব্যাক করে,
রাইট
রড্রিগো যদি লেফটে খেলে আর ফল ব্যাক না করে, ডিফেন্সে যদি সাপোর্ট না দেয়, তাহলে কিন্তু আমাদের কাউন্টারে খুব ভোকাবে গ্রানাডা।
আচ্ছা, এই হ্যাজার্ড কে, হ্যাজার্ড এর ইঞ্জুরি ইস্যুটা নিয়ে হচ্ছে অনেকে কম করছে, হ্যাজার্ড কে কি স্টার্ট করানো যেত না? ওয়েল, এই কোশ্চেনটা নিয়ে আমরা আগেও ডিসকাস করেছি এবং লজিক্যাল ফুটবলের লজিক্যাল থিঙ্কিং এ অবশ্যই হ্যাজার্ড কে স্টার্ট করানো উচিত ছিল, প্রোভাইডেড দ্যাট আমাদের আফ্রন্ট এর বলা যায় যে একমাত্র প্রুভেন, মানে যদি বেনজেমা এবং ভিনিসিয়াস কে এই মুহূর্তে বাদ দিই, একমাত্র প্রুভেন প্লেয়ার হচ্ছে হ্যাজার্ড। আমি এই কনসিডারেশন রাখছি না, কারণ হি ইজ নো লঙ্গার সাপোজ টু প্লে ফুটবল। তো হ্যাজার্ড কে বাদ দিয়ে অ্যাকচুয়ালি আজকে স্কোয়াডটা, এবং সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে যে আজকে ম্যাচটা যদি আমরা সামহাও পয়েন্ট ড্রপ করি, এটা একদিক থেকে আমাদের জন্য খুব মোরাল একটা ডাউনগ্রেড, অন দা আদার হ্যান্ড আমাদের অপোনেন্ট আমাদের কম্পিটিটরদের জন্য অনেক বড় একটা মোরাল বুস্ট। কারণ বারবার হচ্ছে পয়েন্ট ড্রপ করা সত্ত্বেও যেহেতু মাদ্রিদ লিড নিতে পারছে না, সো টিল দা লাস্ট ডে তারা কোনোভাবে এই রেস কে ছাড় দিবে না, মিনিমাম অ্যামাউন্ট ছাড় দিবে না। কিন্তু আমাদের অন্যান্য কম্পিটিটরের সাথে আমাদের সবচেয়ে বড় যে মানে কি বলবো, মানে আমাদের যে ডিসঅ্যাডভান্টেজের জায়গাটা সেটা হচ্ছে আমাদের ইউসিএল এর জন্য ফাইট দিতে হবে। সো মানে এই এরকম একটা সিচুয়েশনে ঠিক আনচলতে কি কারণে পয়েন্ট ড্রপ করার মতো বিলাসিতা দেখা যাচ্ছে, আমি মোটামুটি নিশ্চিত যে আজকে পয়েন্ট ড্রপ হতে যাচ্ছে, সেই জন্য আমি এই কথাটা বললাম যে আনচলতে যে ঠিক কেন পয়েন্ট ড্রপ করা বিলাসিতা নিতে যাচ্ছে আই হ্যাভ নো আইডিয়া।
ইট মাইট বি দ্য আদার ওয়ে অ্যারাউন্ড, দেখা গেল 4-0 জিতছি।
ওয়েল, অপটিমিস্টিক থাকার জন্য অ্যাকচুয়ালি আনচলতে টাইপের কনফিডেন্স দরকার, আমার এত কনফিডেন্স নাই। আচ্ছা, আর একটা কমেন্ট আছে, হাজারটা স্পিড হারিয়েছে কিন্তু এমন ম্যাচে তার অভিজ্ঞতা পার্থক্য গড়ে দিতে পারে, করে দিতে পারে না বলে হয়তো বা পারতো বললে, স্কোয়াডে হাজার্ড নেই, আমরা আদৌ জানি না সে খেলতে পারবে কিনা। এনিওয়েজ, আচ্ছা সাকিব, আমি আমরা
তাকে
একটু
হয়তো আবার
গ্রানাডার
এক্সট্রা টাইমের জন্য রেখে দেবে, কিন্তু পরে মনে পড়বে যে এটা তো লিগ ম্যাচ, এখানে তো এক্সট্রা
এটা
টাইম।
তো লিগ ম্যাচ, ওকে অন পয়েন্ট অন পয়েন্ট। আচ্ছা, সেক্ষেত্রে হয়তো বা আরেকটা সমাধান আছে, সেটা হচ্ছে এক্সট্রা টাইম না থাকলেও অন্তত ইনজুরি টাইমে 2 মিনিটের জন্য নামানোর চেষ্টা করতে
না
পারে।
না না না, এখন একটু বেশি হয়ে যাচ্ছে আস্তে।
না আসলে একটা মানে বড় বিষয় কি ভাই, মানে
হ্যাঁ
আনচেলত্তির হয়তো বা মানে মাদ্রিদ কমিউনিটির অনেকেই হয়তো বা 2014-15 সালটা দেখেছেন, মেজরিটি হয়তো এখন দেখছেন, বা হয়তো এর আগে টেনিয়র গুলো তো হচ্ছে এর আগে যে পিএসজি তে ছিল বা এটাও হয়তো বা কেউ কেউ ফলো করেছে, বাট মোটামুটি আমরা যারা মোটামুটি বলা যায় যে 2005-06 সাল থেকে রেগুলারলি আনচেলত্তিকে ফলো করে আসছি, একটা জিনিস আমাদের কাছে কিন্তু পুরোপুরি ক্লিয়ার, সেটা হচ্ছে নো ম্যাটার আনচেলত্তি কোন জায়গায় যাচ্ছে, কোন টুর্নামেন্ট, কি ধরনের স্কোয়াড আছে, তার অ্যাপ্রোচটা কিন্তু অলওয়েজ সেম, আমি সেম স্কোয়াড ডেইলি খেলাবো। তো মানে আমাদের ক্ষেত্রে হয়তো বা বলা যায় যে এটা আমরা এরকম ট্রমায় ভুগছি এটা নিয়ে, যে আনসেলত্তি হচ্ছে তার স্কোয়াডটা চেঞ্জ করবে না এবং সে সাবও করবে না, হুইচ ইজ সাপোজ টু বি প্রুভেন ট্রুথ সো ফার।
আর আমাদের একটা মেমোরিও আছে যে 25 ম্যাচ আনবিটেন থেকে আমরা লিগ জিততে পারিনি,
লাইক লাইক আর এই যে এটা
ওই
মানে
ওই ওই ট্রমাটা আমাদের সবার মধ্যে রয়ে গেছে।
এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। তো আমার ঠিক মনে পড়তেছে না, আমি মাদ্রিদ রিলেটেড কোন একটা গ্রুপ চ্যাটের মধ্যে একটা কথা বলেছিলাম, সেটা হচ্ছে যে আনচেলত্তির আগের স্কোয়াড গুলা যদি দেখেন, সে হচ্ছে সারা জীবন মানে পোর্শে কিংবা ফেরারি চালানোর লোক, আর তাকে এই সিজনে হচ্ছে ইজি বাইক ধরায় দেওয়া হয়েছে। তো ইজি বাইকে অ্যাপারেন্টলি হচ্ছে প্রথম দিকে খুব দ্রুত এক্সিলারেশন আসে, বাট কিছুক্ষণ পরেই হচ্ছে সেটা ইজি বাইক, যে ইজি বাইকের লেভেলটা বুঝায় দেয়। তো আনচেলত্তির প্রথম 3-4-5টা ম্যাচে হচ্ছে মাদ্রিদের দুর্দান্ত পারফরমেন্স দেখে এত খুশি হওয়ার কিছু নাই, ইভেন্চুয়ালি উই উইল বি প্রোভেন ইজি বাইক এন্ড দিস ইজ হোয়াট হ্যাপেনিং নাও। লাইক আপনি যদি জানুয়ারির থেকে এখন পর্যন্ত পারফরমেন্সটা দেখেন, উইন্টারের আগে এবং উইন্টারের পরের গ্যাপটা কিন্তু খুব ইজিলি বোঝা যায়। আমাদের যে ভয়ঙ্কর ডাউনফলটা হয়েছে জাস্ট এই উইন্টারের আগে এবং পরের মধ্যে, এই জিনিসটা স্ট্যাটিস্টিক মানে ম্যাচ রিপোর্ট দেখে আপনি যতটা দেখতে স্ট্যাটিস্টিক্যালি বিষয়টাকে দেখতে যান, লাইক আমাদের গেম বিল্ড আপ, নাম্বার অফ ফরওয়ার্ড পাসেস, নাম্বার অফ কি পাসেস, মানে খুব বাজে ভাবে কিন্তু গ্যাপটা চোখে পড়ে, এবং এই জিনিসটা কিন্তু আমাদেরকে খুব মানে বাজে একটা মেসেজ দিচ্ছে এই সেন্সে এখন সবাই কম বেশি ডেটা ড্রিভেন অ্যানালাইসিস এর দিকে চলে যায়। একটা ম্যাচ খেলা হলেই রেজাল্ট যাই হোক সবাই হচ্ছে কম বেশি প্রত্যেকটা প্লেয়ারের মুভমেন্ট নিয়ে বা হচ্ছে টিমের বিল্ড আপ নিয়ে হচ্ছে খুব ডিপ লেভেলে হচ্ছে পড়াশোনা করে। তো সেখান থেকে আনচেলত্তি এরকম ডে ইন ডে আউট একই রকম স্কোয়াড একই রকম প্র্যাকটিস, ব্যাপারটা খুবই রিডেবল হয়ে যাবে। এবং এটা মানে ইন দ্য সেকেন্ড হাফ সিজন, সেকেন্ড হাফ অফ দ্য সিজন বাজেভাবে ফল করাটা প্রিটি অবভিয়াস ছিল। আচ্ছা সাকিব, আমরা গ্রানাডার স্কোয়াডের দিকে আসি একটু। আজকে গ্রানাডার বিগ ম্যান কি হতে পারে, হোয়াট ডু ইউ থিঙ্ক?
I think Antonio Puertas can score goals against us and put us on pressure. So Puertas একটা প্লেয়ার যে বিগম্যান হতে পারে, আর যদি আমাদেরকে অ্যাটাকে মানে তারা যদি ডিফেন্ড করে আমাদেরকে আটকায় দিতে পারে, সেক্ষেত্রে আমি হারমানকে বিগম্যান হিসেবে দেখতে পারি। সে চাইলে আমাদেরকে আমাদের মানে তাদের যে আসলে হারমান আটকায় দেওয়ার খুব বড় একটা সুযোগ আছে।
আচ্ছা লাস্ট ম্যাচে হচ্ছে আমাদের সাথে লাস্ট ফেসে যে গোলটা করেছিল লুইস সুয়ারেস, তাকে নিয়ে কোনো ভয় নাই?
বিশ্বরেস কি স্টার্টিং 11-এ আছে?
হ্যাঁ স্টার্টিং 11-এ আছে।
আছে।
আচ্ছা আচ্ছা, তো লুইস সুয়ারেস ডেফিনেটলি, ওকে আমি আসলে খেয়াল করিনি যে লুইস সুয়ারেস আছে কিনা। তো এই লুইস সুয়ারেস অ্যাকচুয়ালি দ্য অরিজিনাল লুইস সুয়ারেস থেকেও মাঝে মধ্যে ডেঞ্জারাস হয়ে যায় যখন মাদ্রিদের এগেনস্টে খেলতে আসে।
রাইট রাইট। এবং মানে কিছু প্লেয়ার লালিগার কিছু প্লেয়ার হচ্ছে ট্র্যাডিশনালি রিয়াল মাদ্রিদের এগেইনস্টে খুব ভালো খেলে, কিছু প্লেয়ার হচ্ছে বার্সেলোনার এগেইনস্টে খুব ভালো খেলে, এবং লুইস সুয়ারেস হচ্ছে সেই মাদ্রিদের এগেইনস্টে ভালো খেলা প্লেয়ারদের মধ্যে একজন। তো মানে তার আগে পরে ফর্ম যেরকমই থাকুক না কেন, অন্তত মাদ্রিদের সাথে ম্যাচের আগে তার উপর থেকে নজর সরানোর আসলে কোনো উপায় নাই। সিফাত ভাইয়ের কাছে উল্টা প্রশ্নটা নিয়ে আসি, উল্টা মানে কমপ্লিট হচ্ছে মানে রিয়াল মাদ্রিদের অ্যাকিলিস হিল কে হতে পারে?
উইক পয়েন্ট
ইয়া
রিয়াল মাদ্রিদের উইক পয়েন্ট তো মার্সেলো, এই লাইন আপ দেখলে সবার আগে যেটা মাথায় আসে সেটাই বললাম। অনেকে হার্ট হইতে পারে, কিন্তু যেটা ট্রুথ সেটা ট্রুথই। দেন আর 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 তো অ্যাটাকের তো উইক পয়েন্ট না, অ্যাটাক কাজ না করলে সেটা অন্য কিছু। হ্যাঁ
অ্যাটাক পুরো একটাই উইক পয়েন্ট,
পুরো এটা উইক উইক উইকনেস। তো অ্যাটাক নিয়ে কিছু না, ডিফেন্সের যে ফলটা আছে এমনি আমাদের ডিফেন্সের খুব শেকি অবস্থা। তো তো সেক্ষেত্রে মার্সেলো ইজ এ উইক পয়েন্ট, কারণ ওর বয়স হয়ে গেছে, এটাই হলো ইস্যু। আমরা জানি মার্সেলো রিয়াল মাদ্রিদের জন্য কি করছে আর তার কন্ট্রিবিউশন, কিন্তু বর্তমানে যে অবস্থা সেটার দিয়েই আসলে বলতে হয়।
আমার মতে সবচেয়ে বড় উইকনেস যেটা, সেটা হচ্ছে ভালভার্দে না থাকাটা। কারণ এরকম একটা ম্যাচে যেই টিম গুলা হচ্ছে কনসিস্টেন্টলি হচ্ছে লো ব্লকে ডিফেন্স করতে থাকবে, মাদ্রিদ বল হয়তো এদিক থেকে সেদিক ঘুরাতে থাকবে, ঘুরাতে ঘুরাতে টায়ার্ড হবে, বাট কোনো গ্যাপ বের করতে পারবে না। এর মূল কারণ হচ্ছে এই লো ব্লকে অ্যাগেনস্টে দুইটা জিনিস খুব গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে এক ট্রিবল, যে জিনিসটা দিয়ে মেসি অনেক এরকম অনেক ম্যাচে লো ব্লক টিমে এগেইনস্ট হচ্ছে মেসি অনেক ম্যাচ বার্সেলোনাকে জিতিয়ে গেছে। সেকেন্ড আরেকটা থিং, সেটা হচ্ছে অনেকেই মনে করে যে কি বলে ভালভার্দের মতো এনার্জেটিক প্লেয়াররা শুধুমাত্র কাউন্টার অ্যাটাকেই বোধহয় খুব লিথাল, বাট লো ব্লক টিম গুলার এগেইনস্টেও কিন্তু তাদের ইফেক্টিভনেস অনেক বেশি। ফর এক্সাম্পল দেখা যায় যে লো ব্লকের খুব ছোট কোনো হোলও যদি বের হয়, এটা উইদিন আ মোমেন্ট সেটাকে হচ্ছে ফলো করে সেই জায়গায় একটা সলো রান নেওয়া এবং বল রিসিভিং একটা পজিশনে চলে যাওয়া, এরকম অসাধারণ পজিশন সেন্স সম্ভবত আমাদের টিমে স্বাভাবিক ভালভার্দেরই আছে। লাইক প্রত্যেক সে যতগুলা হচ্ছে তার এই মানে রানের মধ্যে হচ্ছে গোলগুলো আমরা দেখেছি, প্রত্যেকটা বারে সে এমন একটা পজিশনে ছিল যেখান থেকে যেখানে পাস রিসিভ করলে গোল হওয়ার চান্সটা অনেক বেশি হয়ে যায়। ইভেন মদ্রিচ বা ক্রুস হয়তো বা ম্যাচের টেম্পোটাকে খুব দুর্দান্ত কন্ট্রোল করতে পারে, কিন্তু এই যে প্রয়োজন হচ্ছে নিজেদের স্পিড কে কাজে লাগিয়ে এরকম পজিশনে যাওয়া, ফিজিক্যাল কারণে তারা কখনোই তারা এত স্পিডি প্লেয়ার ছিল না, তার উপর এখন বয়সের কারণে তো সেটা পসিবল হয়েই ওঠে না। তো আমার আমার মতে সবচেয়ে বড় দুর্বলতা আজকে মাদ্রিদের, যেটার কারণে আমরা হয়তো গ্রানাডার সাথে আমি ড্রয়ের চেয়ে খুব বেশি কিছু আসলে আশা করছি না। যাই হোক,
আচ্ছা, আমি এখানে একটু অ্যাড করি। আপনি
হ্যাঁ হ্যাঁ
যেটা বললেন যে মেসি আসলে বার্সেলোনার হয়ে অনেক ম্যাচ লো ব্লক টিমের এগেনস্টে জিতে দিছে, এক্স্যাক্টলি, মানে লো ব্লক টিমের এগেনস্টে আসলে আপনি যদি ভার্টিক্যাল ফুটবল খেলতে চান সেক্ষেত্রে আপনাকে মানে ওইভাবে খুব একটা খেলতে পারবেন না। আপনাকে মানে
রাইট
দুইটা জিনিস খুব দরকার, এক হচ্ছে আপনার ভালো ড্রিবলার, আর হইতেছে এক ভালো স্পিডি প্লেয়ার। তো সেই ক্ষেত্রে হ্যাজার্ড এবং ভালভার্টে এই দুটাই কিন্তু আমাদের আজকে ম্যাচের জন্য খুব বেশি ক্রুশাল ছিল,
ক্রুশাল
আর
ছিল।
এই দুজন দিয়ে আমরা স্টার্টিং এলেভেনে পাচ্ছি না।
মানে দিস ইজ দ্য বিগেস্ট থিং যে ইভেন দো দে আর ফিট টু প্লে, তারপরেও আমি আমি সত্যি কথা বলতে গেলে কি লাস্ট ম্যাচে আমি যখন ভালভার্দে দেখে স্কোয়াডে দেখি নাই, আমি কিন্তু পার্সোনালি একটু খুশি হয়েছিলাম। কারণ অনেকে বলছিল যে হ্যাঁ ক্যাসেমিরো ট্রাভেল করে আসছে, দেন মানে আজকে এখানে খেলানোর দরকার কি, ভালভার্দে ট্রাভেল করে এসেছে। সো আই ওয়াজ থিঙ্কিং লাইক হয়তো বা সামনের ম্যাচে, যেহেতু লাস্ট আমাদের হচ্ছে নেক্সট ম্যাচে হচ্ছে সামহাও লিডটা ধরে রাখতে হবে, ম্যাচ জিততেই হবে, সো ট্যাকটিক্যাল রিজনে হয়তো বা ভালভার্দের এনার্জিটাকে সেভ করার ট্রাই করছে আনসেলত্তি। বাট প্রত্যেকটা ম্যাচের শেষে আমি যখন হচ্ছে টুইটার ঘাঁটি দেখি যে হ্যাঁ ডেভিড আনসেলত্তি দুই একটা স্টেটমেন্ট বিভিন্ন জায়গাতে পাওয়া যাচ্ছে, আই বিকাম অপটিমিস্টিক যে না এবার হয়তো বা আনসেলত্তি তার ছেলের কথা শুনবে। বাট যখনই আর একটা ম্যাচ আসে দেখি মানে পুরানো বোতলেই পুরানো মদ আবার সার্ভ করা হচ্ছে। যাই হোক, আসলে ট্যাকটিক্যাল বিষয় নিয়ে তার মাত্রিত আলোচনা করার কিছু নাই, কারণ আনচেলত্তির ট্যাকটিক্স যেরকম দিনকে দিন একই রকম হয়ে যাচ্ছে, আমার আলোচনাটা অনেক বেশি ক্লিশে হয়ে যাচ্ছে সেই সাথে। তো কমেন্টে হচ্ছে অনেকে অনেক অনেকগুলো কমেন্ট করেছে, খুব ফানি অনেকগুলো কমেন্ট এসেছে। কোন আচ্ছা কোনো ফুটবল বোদ্ধা নয় কিন্তু ইসকো থেকে জবিচ ওই পজিশনে বেটার, ওই বয়সে অনেক ভালো এটা বলতে পারি। আচ্ছা কোপা দেলের একটা ম্যাচে 120 মিনিট খেলেও অ্যাকচুয়ালি জবি তেমন কোনো মুভ দেখাতে পারে নাই, সো সম্ভবত আনচেলত্তি তার উপরে কনফিডেন্স হারিয়ে ফেলেছে। আনচেলত্তি নোজ বেটার দেন আস। আর কমেন্ট হচ্ছে আচ্ছা আল্লাহর নাম নিয়ে লাফাইলে যার মাথা লাগে সেই স্কার হবে আজকে, বাকিটা আল্লাহই ভালো জানেন।
সাকিবের কথার মতোই যে মিলিশাও যদি থাকে দিয়ে দিন।
আজকের জন্য আজকের জন্য বোধ হয় এর চেয়ে বড় ট্রুথ আমাদের জন্য আর কোনো কিছু নাই। আচ্ছা তারপর আচ্ছা গারেথ বেল কেন নাই, হোয়াই নট গারেথ বেল, আচ্ছা এই কমেন্ট গুলো আমরা আমরা অনেক ডিসকাস করেছি এগুলো নিয়ে। এই কমেন্টটা আমার কাছে খুব ভালো লেগেছে পার্সনালি, আনসেলত্তির বেঞ্চে রেখে দেওয়া আর আমাদের মরিনহোর রিভিউ রেখে দেওয়া, আহা কি মিল! ট্রু, কারণ কারণ আসলে কোনো কিছু বলার নাই, এই জিনিসগুলো আছেই হচ্ছে টিমকে হেল্প করার জন্য, বাট আমরা এটা অ্যাভেল করতে রাজি না। আচ্ছা এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, বেনজেমা যদি পিএসজি ম্যাচের আগে সুস্থ না হয় প্রপারলি, এটা কতটা ইফেক্ট করবে পিএসজি ম্যাচে? সাকিব,
আই থিঙ্ক বেনজিমা পিএসজির ম্যাচে, মানে বেনজিমাকে পিএসজির ম্যাচে রাখা হবে এই কারণেই হয়তো আজকে তাকে রিস্কটা নেওয়া হয়নি যতদূর সম্ভব। কারণ আমি একটা ইয়ে দেখলাম, এনচেলত্তির হচ্ছে একটা ইন্টারভিউ না কি যেন দেখলাম এরকম, তো সেখানে সে বলছে যে তাকে কোয়েশ্চেন করা হয়েছিল যে বেনজিমা কি মানে নেক্সট লিগ ম্যাচে তাকে খেলাবে কিনা, অথবা হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের জন্য রাখা হবে না। তো এটাই কিছু, যেহেতু আজকে বেনজেমাকে রাখা হয়নি, তার মানে তাকে চ্যাম্পিয়ন্স লিগের জন্য একটা রিজার্ভ করে রাখা হচ্ছে। আই থিঙ্ক পিএসজির সাথে ম্যাচটাতে আমরা বেনজেমাকে দেখতে পাবো।
বাট যদি বেনজেমাকে আমরা পাইও, অ্যানাদার থিং দ্যাট ক্যান হ্যাপেন, যেটা সাকিব ভাই উল্লেখ করলেন, আচ্ছা মডরিচ এন্ড ক্রুস আর নেক্সট ইন লাইন টু গেট ফর দ্য ইনসেইন লেভেল অফ ওভারলোড। সিফাত ভাই, সাকিবের কথা কন্টিনিউ করছিলেন, সেটা শুরু করেন, প্লাস এই বিষয়টা ইনক্লুড করবেন।
ইয়ে সাকিব সাকিব কি কি বলতেছিল আমি হারাই ফেলাইছি।
আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, আপনি আপনার মতো শুরু করেন।
তো আমি
সাকিব ভাই যেটা
বলতেছিলাম হচ্ছে বেনজেমাকে এই ম্যাচে আর কি নাম মানে এই ম্যাচে বেনজেমাকে আমরা দেখতে পারতেছি না, শুধুমাত্র হতে পারে এইটাই কারণ যে আনচেলত্তি তাকে পিএসজি ম্যাচের জন্য রিজার্ভ করে রাখতেছে, অথবা এই জন্য এই কারণে তাকে রিস্কটা নেওয়া হয়নি, যেহেতু বেনজেমা ইনজুরিটা খুব একটা সিরিয়াস না।
হ্যাঁ, তো পিএসজি এর ম্যাচের আগে সম্ভবত ভিয়ারিয়াল এর সাথে আমাদের আরেকটা ম্যাচ আছে,
রাইট,
তো আমি জানি না যে নেক্সট ম্যাচ ভিয়ারিয়াল এর ম্যাচে আসলে বুঝতে পারবো। আই গেস যে বেনজেমাকে যদি কয়েক কিছু মিনিটের জন্য নামায় তাহলে বোঝা যাবে যে ইটস পজিটিভ, যে পিএসজি এর সাথে বেনজেমা 90 মিনিটস ফুল খেলতে পারবে। আর বেনজেমার ইম্প্যাক্টের কথা আমরা বর্তমান লাইন আপ আর স্কোয়াড এর কথা চিন্তা করলে বেনজেমা ম্যাচ যে কোনো ম্যাচে না থাকা আমাদের জন্য অনেক খারাপ খারাপ দিক আর কি, কারণ বেনজেমা আমাদের গোলে গোল বেনজেমা আর ভিনিসিয়াস আমাদের গোলের একমাত্র সলিউশন এখন অনেকটা। আর সাকিব ভাই যেটা বলতেছিল যে মডরিচ আর ক্রুস এর কথা, তো এই জিনিসটা তখন আনচেলত্তির যে পুরান ইতিহাস টানতেছিলাম এই একই যে সে তার স্টার্টিং লাইন আপ চেঞ্জ করতে চায় না, তার প্রিফার্ড প্লেয়ারের রেস্ট যে দিতে হবে, তা যে মানুষ তা যে মেশিন না সেটা তিনি মাঝে মধ্যে ভুলে যান। তো এর
অ্যাঞ্জেলোতি
মধ্যে
মাঝখানে একটা কথা বলছিল যে একটা ম্যাচের পর আরেকটা ম্যাচের আগে তো 3 দিন কি 4 দিন বন্ধ থাকে, এটাই তো প্লেয়াররা রেস্ট পাচ্ছে।
হ্যাঁ রিসেন্টলি সে এটা বলছে, তো ওইটাই বলতেছি যে আনচেলত্তি যে ভুলে যায় যে প্লেয়াররা মানুষ, তারা মেশিন না, এই কারণে আমরা জানুয়ারি ফেব্রুয়ারিতে এর প্রভাব দেখা শুরু করি এবং শেষ পর্যন্ত দেখা যায় লিগ হাতছাড়া হয়ে যায়।
আচ্ছা সেক্ষেত্রে সিফাত ভাই, আমি অন্য একটা মানে ম্যাচের বাইরে একটা টপিকে যাই, সেটা হচ্ছে যে এখনকার কোচদের, স্কুল কোচদের কিন্তু একটা খুব বড় ধরনের ফারাক হচ্ছে কম্পিউটার বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেসড যে প্ল্যানিং গুলো সেই ইমপ্লিমেন্টেশনটা। লাইক আমরা এখনকার সময় যে যে সমস্ত কম্পারেটিভলি ইয়াং কোচদেরকে দেখি, লাইক জুর্গেন ক্লপ কিংবা নাগেলসম্যান বা হ্যান্সি ফ্লিক কিংবা যদি থমাস টুখেলের কথা আমরা বলি, তারা কিন্তু কম্পিউটার অ্যানালাইসিস এর উপরে অনেক ডিপেন্ড করে। তো এক্ষেত্রে দেখা যায় যে প্লেয়ারদের লিড করার ক্যাপাসিটি অনেক বেড়ে যায়, হয়তোবা এই কারণেই মাদ্রিদের মতো টিম গুলা অনেক ক্ষেত্রে স্ট্রাগল করে। আর আমি স্পেসিফিক্যালি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আনচেলত্তি হয়তোবা তার বয়সের কারণেই একটু এই মানে আমাদের এই আপডেটেড জিনিসগুলোর সাথে বা আপডেটেড স্টাইল গুলোর সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে পারছেন না। সেক্ষেত্রে মাদ্রিদের কি এরকম ভেটারান কোচদের বাইরে গিয়ে এরকম ইয়াং বাট একটু মানে ভিন্ন ধর্মী কোচদের দিকে আগানো উচিত? সিফাত ভাই,
হ্যাঁ, তখন যে বলতেছিল ড্যাভিড আনচেলত্তির কথা যে সে স্পোর্টস ম্যানেজমেন্টে মাস্টার্স ভালো পড়াশোনা
পিএসজি
করছে, হ্যাঁ, তো ও কিন্তু স্পোর্টস এর অ্যানালিটিক্স এগুলা কিন্তু তার দেখার দায়িত্ব,
রাইট
এমন আই গেস যে সে অবভিয়াসলি আনচেলত্তিকে সেই ডেটা গুলো প্রোভাইড করে, একটা প্লেয়ারের ম্যাচ ফিটনেস আছে কিনা, তার ফ্যাটিক লেভেল কত, তার স্টামিনা কিরকম অবস্থা, এগুলো কিন্তু মডার্ন টেকনোলজি ইউজ তে জানা যায়
রাইট
এবং সব টিমের কাছে মোটামুটি এটা ডাটা থাকে। তো এখন আনচেলত্তির দায়িত্ব হলো সেটা ইউজ তিনি করবেন কি করবেন না, এটা কিন্তু বিষয়।
রাইট
এখন তিনি তিনি ইউজ যদি না করতে চান সেক্ষেত্রে তো আসলে বলার কি থাকে আর,
মানে মানে
তার
এক্স্যাক্টলি
কাছে
আমি এই
কিন্তু
জায়গাটাই এই
ডাটা
জায়গাটাই হিট করে
আছে।
বলছিলাম, এই জায়গাটাই হিট করে বলছিলাম, এটা এমনও হতে পারে যে হয়তো এই মানে অভিজ্ঞতার প্রেশারের কারণে বা অভিজ্ঞতার উপরে ওভার কনফিডেন্স এর কারণে আনচেলত্তি সেদিকে আগাচ্ছে না। সেক্ষেত্রে মাদ্রিদের কি কম্পারেটিভলি ইয়াং কোচদের দিকে অ্যাপ্রোচ করা উচিত?
মাদ্রিদের কম, এটা আরেকটা ইস্যু আছে কিন্তু,
হুম হুম
যে ইয়াং কোচ এসে মাদ্রিদের ড্রেসিং রুম কিরকম কন্ট্রোল করতে পারবে বা মাদ্রিদের প্রেশার কতটুকু নিতে পারবে। রাফায়েল
রাইট
বেনিতেস এই সব স্পোর্টস অ্যানালাইসিস এর যে গুরু, বেসিক্যালি যিনি শুরু করছিলেন, তাকে কিন্তু
রাফায়েল
মাদ্রিদের,
বেনিতেজ আর লুই ফান গাল, হ্যাঁ রাইট,
হ্যাঁ
এই দুজনকে
তাকে কিন্তু মাদ্রিদের ড্রেসিং রুমে ভ্যালু করে নাই প্লেয়াররা, এটা আমরা
রাইট
জানি যে সে প্লেয়ার ড্রেসিং রুম তাকে একসেপ্ট করে নাই। সেজন্য তো নতুন কোন কোচ এসে, ইয়াং কোচ এসে সেটা মাদ্রিদের ড্রেসিং রুমে কত খাপ খাওয়াইতে পারবে বা প্লেয়াররা তাকে মানবে কি মানবে না, যদি ওই রোনালদোকে ফ্রি কিক ঠিক করাইতে বলার মতো ওই সিনারিও আবার ঘটে, তাহলে আসলে কি হবে সেটা ভবিষ্যতে বলা যাবে।
সেক্ষেত্রে সাকিব, জিদানি কি আমাদের আবার একমাত্র
আসলে জিদানের কথা আর কি বলবো, জিদান তো সবসময়, মানে জিদান যদি এখনো এই সিজনে, এখন হাফ সিজনে হঠাৎ করে যদি জিদানকে আবার আনা যায় আমি খুবই খুশি হব, কিন্তু আসলে এটা পসিবল না। আর জিদান নেক্সট মাদ্রিদে আসবে কিনা এটা টোটালি তার উপর ডিপেন্ড করতেছে, কারণ আপাতত জিদানের যেটা মেইন টার্গেট সে ফ্রান্সের কোচ হবে, তো দেশামস আসলে ফ্রান্সে কতদিন থাকবে সেটারই আর কি সে ওয়েট করতেছে। যদি এরকম নিউজ পেয়ে যায় যে ফ্রান্স থেকে দেশামস হয়তো সরে যাওয়ার সুযোগ আছে, তাহলে জিদান ফ্রান্সের কোচ হয়ে যাবে, অথবা আমরা যে অনেকগুলো রিউমার শুনতেছি তার পিএসজিতে যাওয়ার কথা বা হ্যান ত্যান, এই তো মাদ্রিদে আসলে জিদান আসবে কিনা এটা টোটালি ডিপেন্ডস অন জিদান। আর যদি আমার কথা বলতে চান যে আমি কি চাবো, জিদান ইজ অলওয়েজ ওয়েলকাম এট রিয়াল মাদ্রিদ।
এখন যেহেতু আমরা আশাই মানে বলতেই পারি যে জিদান হয়তো আর আসবে না, সেক্ষেত্রে আনচেলত্তির বিকল্প কে হতে পারে গিভেন দ্যাট আওয়ার মানে কারেন্ট স্কোয়াড এন্ড কারেন্ট ইকোনমিক সিচুয়েশন?
আনচেলত্তির এখন রিপ্লেসমেন্ট আপনি কাকে দেখবেন? আপনি এখন কোচ অ্যাভেলেবল আছে কি? অ্যাভেলেবল বলতে গেলে তো তেমন কোনো কোচ নেই, আমাদেরকে আনতে হলে দেখা যাবে যে আবার
ফর
আমরা,
রিয়াল মাদ্রিদ এনি কোচ ইজ অ্যাভেলেবল, ফর রিয়াল মাদ্রিদ এনি কোচ ইজ অ্যাভেলেবল,
বাট রিয়াল মাদ্রিদ ডোন্ট ওয়ান্ট দেম,
এক্স্যাক্টলি রিয়াল মাদ্রিদ ডোন্ট ওয়ান্ট দেম। এখন দেখা যাবে খুব বেশি হলে আনচেলত্তিকে যদি স্যাক করে ওই রাহুলকে ধরে নিয়ে আসবে বি টিম থেকে, কাস্টিয়া থেকে ধরে নিয়ে আসবে যে
দ্যার ইজ
কোচ
শাবি
বানাবে,
আলোনসো, দ্যার ইজ
সাবি
আরবেলোয়া।
অ্যালোনসো অথবা আরবেলোয়া রাহুল এদেরকে নিয়ে আসবে, কিন্তু এরা আসলে এখন কতটা প্রেশার হ্যান্ডেল করতে পারবে এটাই হচ্ছে চিন্তার বিষয়।
যাই হোক মানে এই এই সিজনে আমার এখন কেন জানি মনে হচ্ছে হঠাৎ করে আমি কোচের প্রসঙ্গটা টেনে নিয়ে আসলাম এই কারণেই, আজকে স্কোয়াডটা দেখে আমার ফিল দ্যাট এই সিজনে শেষে হয়তো আনচেলত্তি আর কন্টিনিউ করবে না,
That depends on the result,
নাম্বার অফ
basically.
ট্রফিস ইয়া, বাট আপনি এখনো পর্যন্ত যেভাবে করে চলছে ইসিএল এর আশা আমাদের মনে হয় এখন থেকে বাদ দিয়ে দেওয়াটাই ভালো, মানে কোনো করে হার্ট ব্রোকেন হওয়ার চেয়ে এক্সপেক্টেশন না রাখাটাই বেটার অন্তত আমার দৃষ্টিকোণ থেকে।
এইটার এক্সপেকটেশন কখনই আমাদের যাবে না, আমাদের ওর সিজনে আমরা ইউসিএল জিতছি, এই
আমাদের ওর সিজন বলতে কি 2015 16
ইয়া দ্যাট ওয়াজ
ওয়েল
ওয়ার্স।
15 16 আমরা যে একটা মতো রেজাল্ট দিয়ে দিচ্ছিলাম সেটা কিন্তু একজন ম্যাজিশিয়ানের কারণে, যাকে নিয়ে আমরা একটু আগে ডিসকাস করছিলাম।
নেভার নো অ্যাঞ্চেলোত্তি লা ডেসিমা আনছে, কেমনে আনছে, এটা একই ট্যাকটিক্স খেলি আনছে। বাট আমাদের প্লেয়ার অন্য প্লেয়ার ছিল, সেটা একটা ফ্যাক্ট, বাট দ্যাট ওয়াজ লাক। 92-48 ওইটা যে
মানে
হবে
এই
সেটা আমরা
মানে
কেউ জানি না, জানতাম না।
সেই টাইটেলটা আমরা এখনো কন্টিনিউ করছি। আর ওই 92-40
এক্স্যাক্টলি
এর
ওই
টাইম,
ম্যাচটাতেও, ওই ম্যাচটাতেও কিন্তু অ্যাঞ্চেলোত্তি এক্সট্রা টাইমের জন্যই ওয়েট করতেছিল কখন রামোস একটা গোল দিবে, আমরা এক্সট্রা টাইমে যাব, তারপর দেখা যাক কি হয়।
রাইট, অশোক ওয়েল সেই ম্যাচে আমরা এক্সট্রা টাইমে রাইট করে দিয়েছিলাম। আচ্ছা যাই হোক, আমরা হচ্ছে অনেক লম্বা একটা প্রোগ্রাম করে ফেললাম, প্রোগ্রামের একেবারে শেষের দিকে চলে আসছি। লাস্ট কোর্স আমাদের অডিয়েন্সের জন্য থাকে, সেটা হচ্ছে প্রেডিকশন। সবাই যে যার কমেন্টে হচ্ছে প্রেডিকশনটা দিতে থাকেন। বাই দিস টাইম আমি গেস্টদের কাছ থেকে প্রেডিকশনটা কি এবং কেন দুইটাই জানতে চাই। আমারটা আমি আগে দিয়ে ফেলেছি, আমি এক্সপেক্ট করছি আজকে গোললেস ড্র হবে। সাকিব, স্টার্টিং উইথ ইউ। সাকিব কি কানেক্টেড আছো? মেবি সাকিব কোনো কানেক্টেড হয়ে গেছে। আচ্ছা সিফাত ভাই, আপনাকে দিয়ে শুরু করি, যে আজকের ম্যাচে এক্সপেক্টেশন, আই মিন স্কোর লাইনটা কি হতে পারে এন্ড কেন হতে পারে, এন্ড ইফ আপনি যদি চান আপনি স্কোরারদের নাম উল্লেখ করতে পারেন।
এখন আমি তো আসলে প্রেডিকশন করি না, তো
ওকে
সাকিবই একমাত্র প্রেডিক্টর যে প্রেডিক্ট করবে। এখন সাকিব তুই শুনতেছো কথা, তোমার প্রেডিকশন বলো আমাদের।
আচ্ছা, এখন যদি ডেভিড আলাবা আর হচ্ছে মিলিটাও আমাদের ডিফেন্সটাকে ধরে রাখতে পারে, আমি খুব বেশি হলে একটা 1-0 ভিক্টরি আশা করতে পারি। সেক্ষেত্রে স্কোরার, ওই যে বললাম হুট করে যদি কেউ মার্সেলো যদি একটা ক্রস দেয়, সেটা যদি মিলিটাও এর মাথায় এসে লাগে, সেক্ষেত্রে মিলিটাও একটা গোল পাইতে পারে আই থিঙ্ক।
আচ্ছা ভাই, অলরেডি পেসিমিস্টিক হয়ে গেছেন, আমরা হচ্ছে ম্যাচ হেরে গেছি অলরেডি সাকিব ভাইয়ের মতে। আচ্ছা, গ্রানাডা 1 গ্রানাডা 0, 1 রিয়াল মাদ্রিদ। আচ্ছা, একটা একটা অপটিমিস্টিক কমেন্ট আর একটা পাওয়া গেল। আচ্ছা, এটা একটু বেশি কারণে উনি আশা করছেন আমরা 2টা গোল আজকে স্কোর করতে পারবো। সালমান সাইম 2-1, কারণ ওনার মনে হয় যে ইসকো গোল গোল করবে, এই একটা গোল আমাদের ডিফেন্স থেকে হবে ফ্রম কর্নার, ইউ নো ওয়াই। আচ্ছা একেবারে লাস্ট মোমেন্ট আমার ক্যামেরাটা ডিসকানেক্ট হয়ে গেছে, আমি বুঝতে পারছি না। এনিওয়েজ, থ্যাংক ইউ ভেরি মাচ সিফাত ভাই এবং সাকিব দুজনকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ এভরিওয়ান যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আমাদের সাথে ইন্টারাক্ট করছিলেন কমেন্টে। এন্ড আজকের ম্যাচটা আমাদের হয়তো বা লা লিগা খুবই ডিসিসিভ একটা ম্যাচ হতে পারে, সো উই আর অলওয়েজ হোপিং ফর দ্য বেস্ট, বাট স্টিল উইথ আ লিটল বিট শেকি মাইন্ড। সো ম্যাচ শুরু তো খুব বেশিক্ষণ বাকি নেই, এনজয় দ্য ম্যাচ এন্ড আলা মাদ্রিদ।
আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ।